exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুয়াশায়। আর আর যে শর্মিলা আছে আপনার সাথে শুনছেন এবিসি রেডিও 89.2। আর আমার সাথে আছে কুয়াশা এক্সপার্টের সত্য ঘটনা এবং কুয়াশার আরো একটি দল। শুরুতে রয়েছে কুয়াশা এক্সপার্টের সত্য ঘটনা। আজকে যে ঘটনাটি আমরা শুনবো তার নাম হচ্ছে ব্যাটন রুজ সিরিয়াল কিলার। আসুন তাহলে শুনি আজকের এক্সপার্টের ঘটনা, ব্যাটন রুজ সিরিয়াল কিলার। তারপরে আবারও ফিরছি। ইউনাইটেড স্টেটসের লুইজিয়ানার রাজধানী বেটন রুজ, সেখানে 2000 সালের শুরুর দিকের ঘটনা। একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে। কেউ তাকে চেনে না, এমনকি তার নামও কেউ জানে না। শুধু তার হিংস্রতার শিকার হওয়া কিছু মৃতদেহে তার ডিএনএ পাওয়া যায়। কিন্তু পুলিশ ডেটাবেস রেকর্ডে কিছু ঘাটতি থাকার কারণে কিছুতেই তার নাম আর পরিচয় জানা যায় না। 22 বছর বয়সী মারি পেইস মাত্র কিছুদিন আগে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে বিজনেসে মাস্টার্স ডিগ্রি অর্জন করে বের হয়। পড়ালেখা শেষ করে সে নতুন চাকরি খুঁজছিল। এক শুক্রবার দুপুরে সে বাইরের কিছু কাজ শেষ করে তার বাসায় ফিরে যায় দুপুরের খাবার খাওয়ার জন্য। এরপর তার সাথে ঠিক কি হয় তা কেউ জানে না। মারির পাশের বাসার মালিক চিৎকারের শব্দ শুনে পুলিশকে ফোন দেয়। পুলিশ মারির বাড়িতে পৌঁছে কিছুক্ষণ কলিং বেল বাজালেও কেউ দরজা খুলে দেয় না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তারপর প্রথমেই যা দেখে তা হচ্ছে ড্রয়িং রুমের সোফার উপর একটা প্লেটে অর্ধেক খাওয়া কিছু খাবার পড়ে আছে। এরপর তারা চলে যায় মারির বেডরুমে। সেখানে গিয়ে দেখে বেডরুমের ফ্লোরে রক্ত ছড়িয়ে আছে আর মায়ের কিছু দূরই সামনেই উপর হয়ে পড়ে আছে। তাকে বুকে আর পিঠে ছুরিকাঘাত করে মারা হয়েছে। ইনভেস্টিগেটররা তার রুমে ভালোভাবে তল্লাশি চালাতে লাগলো খুনি কোনো প্রমাণ পাওয়া যায় কিনা দেখার জন্য। মায়ের শোবার রুমে যে ল্যান্ড ফোনটা ছিল সেটা রিসিভার কেজরে ছিঁড়ে নিয়ে গেছে। এছাড়া পুরো রুমে মারির সাথে যে খুনির একটা ধস্তাধস্তি হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সবকিছু অন্য সব সাধারণ খুনের মতো হলেও ল্যান্ড ফোনের রিসিভার ছিঁড়ে নিয়ে যাওয়াটা খুব অদ্ভুত লাগছিল। কিছুক্ষণের মধ্যে ইনভেস্টিগেটরদের মনে পড়ে গেল ঠিক 6 মাস আগের একটা মার্ডার কেসের কথা। 22 বছর বয়সী মারি পেইস খুন হওয়ার 6 মাস আগে 41 বছর বয়সী জিনা গ্রিপকে তার বাসায় মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। তার লাশও সবার ঘর থেকে উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল। খুনে কোনো ভ্যালিড ক্লু বা প্রমাণ না পাওয়ায় পুলিশ ভেবেছিল সারা রাত ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করে কোনো খারাপ লোককে সাথে নিয়ে ঘরে ফেরার কারণে হয়েছে এই ঘটনা। হয়তো এটা কোনো দুর্ঘটনা, তার ঘরে ল্যান্ড ফোনের রিসিভারটা সেখানে ছিল না। তখন এটা গুরুত্বের সাথে দেখা না হলেও এখন মারির মৃত্যুর পর তার বাসা থেকেও একই রকম মিল পাওয়াতে ইনভেস্টিগেটর ধারণা করে যে হয়তো এই দুই মৃত্যুর পেছনে কোনো সম্পর্ক আছে। অন্যদিকে জিনা গ্রিনের বাড়ি থেকে মারির পেইসের বাড়ির দূরত্ব খুব বেশি না, হেঁটে যেতে লাগবে প্রায় 5 মিনিটের মতো। জিনা গ্রিনের মার্ডার কেসের ফাইল বন্ধ করে ফেললেও তা আবারও খোলা হয় সলভ করার জন্য। তার সাথে আছে মারির পেইসের মার্ডার কেস। জিনা গ্রিনের কেস ফাইল আবার পড়া হলে সেখানে দেখা যায় তার ডেড বডিতে যেই জামা সে পড়া ছিল সেই জামার হাতে একটা খুব ছোট্ট রক্তের দাগ। কিন্তু এটা তার রক্ত না। খুনির সাথে ধস্তাধস্তি করার সময় হয়তো কোনোভাবে সে খুনিকে আঘাত করে যার ফলে খুনির রক্ত তার জামায় লেগে যায়। সে ব্লাড স্যাম্পল ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয় পরীক্ষার জন্য। অন্যদিকে মারি পেইসের ক্রাইম সিন থেকেও কিছু বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছিল, সেগুলো দিয়ে দেওয়া হয় ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার জন্য। চীনা জামা থেকে পাওয়া ব্লাড স্যাম্পেলের সাথে মারির বাসা থেকে যেসব বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় সেগুলো মিলিয়ে রাখার পর রেজাল্ট পজিটিভ আসে। অর্থাৎ দুইজন খুনের সাথে একজন খুনি জড়িত। এটা জানা গেল ব্লাড স্যাম্পল থেকে পাওয়া ডিএনএ এর সাথে পুলিশ ডিএনএ ডেটাবেস রেকর্ডে কোনো ম্যাচ খুঁজে পাওয়া যায় না। পুলিশের কাছে ডিএনএ স্যাম্পল থাকার পরেও পুলিশ জানতে পারছে না আসলে কে খুন করেছে জিনা রয়েলকে। জানে না কোনো নাম কিংবা চেহারার ধরন, তবে এটা প্রমাণিত যে তাদের খুন একজনই করেছে। কিন্তু খুন করার পর তাদের ল্যান্ড ফোনের রিসিভার ছিঁড়ে নিয়ে যাওয়ার রহস্যটা কেউ বুঝতে পারছে না। সেই শহরে 6 লাখ মানুষের বসবাস। এই 6 লাখ মানুষের ভেতরেই আছে সেই সিরিয়াল কিলার। আর 10 জন সাধারণ মানুষের মতো সে রাস্তা চলাফেরা করছে, ঘুরছে, খাচ্ছে, সবই করছে। শুধু একটাই সমস্যা, তার মাথায় হয়তো ঘুরছে এর পরের শিকার কি হবে, কার উপর ফাঁদ ফেলা যায়। এই মৃত্যু যে একটা নেশার মতো, যে একবার কাউকে মৃত্যু বরণ করতে দেখেছে সে জানে এই মুহূর্তটা কতটা অদ্ভুত, নিজেকে তখন সে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে। এই ধারণাটাই একটা মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। মারি পেইসের মৃত্যুর 2 মাস পর ইস্ট ব্যাটন রোজের একটা সাবাব এলাকায় থাকত 44 বছর বয়সী প্যামেলা কাইনেমা। একদিন তার স্বামী বাসায় ফিরে দেখে তাদের বাড়ির পেছনের দরজার লকের সাথে চাবি ঝুলছে। কিছুটা শঙ্কিত হয়ে পড়ে সে। প্যামেলা বাড়ি ফিরে চাবি নিতে ভুলে গেছে, এমন তো আগে কখনো হয়নি। সে বাড়ির ভিতর ঢুকে তার স্ত্রীর নাম ধরে ডাকতে শুরু করলো। পুরো বাড়ি একদম ফাঁকা, তার স্ত্রী কোনো উত্তর দিচ্ছে না। শোবার ঘরে গিয়ে খুঁজতে থাকলো, সেখানে কেউ ছিল না। এদিকে বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। সে ভাবে হয়তো প্যামেলা বাথরুমে আছে, বাইরে দাঁড়িয়ে আবারও তার নাম ধরে ডাকে, কিন্তু ভেতর থেকে সারা শব্দ আসে না। সে ভেতরে গিয়ে দেখে বাথটা ভরে পানি পড়ছে, কিন্তু তার স্ত্রী সেখানেও নেই। সেখান থেকে বের হয়ে আসতেই সে লক্ষ্য করে তাদের রুমের কার্পেটে রক্তের দাগ। আতঙ্কিত হয়ে সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু শুধুমাত্র সেই কার্পেটে একটু রক্তের দাগ ছাড়া তারা কিছুই খুঁজে পায় না। সেখান থেকে ব্লাড স্যাম্পল নিয়ে পাঠিয়ে দেয় ফরেন্সিক ল্যাবে। আশেপাশের সব জায়গায় প্যামেলা কাইনেমাকে খোঁজা শুরু করে সবাই, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। যেন মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেছে। অবশেষে 3 দিন পর তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু জীবিত না, মৃত অবস্থায়। তার বাড়ি থেকে দূরে অবস্থিত উইস্কি বের পাশে খুঁজে পায় তার লাশ। উইস্কি বের পাশের জায়গাটা পড়ে থাকে পরিত্যক্ত অবস্থায়। ঘন ঝোপঝাড়, উঁচু নিচু মাটি আর লোকালয় থেকে দূরে হয় সাধারণত কেউ সেখানে যায় না। তাই কোনো খুনি লাশ গুম করার উদ্দেশ্যে কোথাও ফেলে রেখতে চাইলে এই জায়গাটাই হবে তার জন্য উপযুক্ত। প্যামেলা কাইনেমার মৃতদেহ সেখান থেকে পাওয়া যায় ঠিকই, তার পাশেই ল্যান্ডফোনের কর্ডটা পড়ে থাকতে দেখে পুলিশ। সেই টেলিফোন কর্ডটা কোনো ধারালো ছুরি দিয়ে কেটে আনা হয়েছে, কিন্তু পুলিশ যখন প্যামেলা কাইনেমার পুরো বাড়িতে তল্লাশি চালিয়েছিল তখন সেখানে এমন কোনো টেলিফোন পাওয়া যায়নি যেখান থেকে এই তার কেটে আনার সম্ভাবনা রয়েছে। সেখানে থাকা পুলিশ অফিসারের মনে পড়ে যায় গত 8 মাসের মধ্যেই আরো 2টা খুনের সাথে ল্যান্ডফোনের সম্পর্ক থাকার কথা। মারি পেইস আর জিনা গ্রিনের বাড়িতে যে ল্যান্ডফোনটা ছিল তাদের খুনি সেটা রিসিভার ছিঁড়ে নিয়ে গিয়েছিল। তাহলে কি প্যামেলা কাইনেমার মৃত্যুর সাথেও একই মানুষ জড়িত? আর তার মৃতদেহের পাশে পড়ে থাকে টেলিফোনের তারটাই বা কোথা থেকে এসেছে? প্যামেলা কাইনেমার মৃতদেহ থেকে পাওয়া ডিএনএ রেজাল্ট আসার পর দেখা যায় যে মারি পেইস, জিনা গ্রিন, প্যামেলা কাইনেমার খুনি একই জন। অর্থাৎ সে খুনি থেমে নেই, সবার অগোচরে সে চালিয়ে যাচ্ছে তার হত্যাযজ্ঞ। কেউ তাকে চেনে না, এমনকি তার নামও জানা যাচ্ছে না। কিন্তু এবার কিছু সাক্ষী পাওয়া যায়। পুলিশ যখন উইস্কি বের আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল তখন একজন জানায় সে প্যামেলাকে একটা সাদা রঙের ট্রাকে দেখেছে, তার সাথে একজন সাদা বর্ণের লোক ছিল। কিন্তু এর চেয়ে বেশি আর কিছু জানা যায়নি। সে সাদা রঙের ট্রাকের নাম্বারটা জানতে পারলেও এই কেস অনেকটা এগিয়ে যেত। পুলিশ সম্ভাব্য খুনি বা সন্দেহভাজনের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করতে লাগল, কিন্তু ডেড বডি থেকে পাওয়া ডিএনএ সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না সেগুলো। পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। তাই কেসও আর সামনে এগোয় না। এভাবে কেটে যায় আরো কিছু মাস। X-Files 23 বছর বয়সী তানিশা দিনেক একদিন তার মায়ের কবরে ফুল দিয়ে আসতে যায়, কিন্তু কে জানত সেখান থেকে সে নিজেও আর কখনো ফিরতে পারবে না। 3 দিন পর গ্রেভিয়ার থেকে কিছুটা দূরে এক পাখি শিকারী তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘন ঝোপঝাড়ের ভেতরে পড়ে আছে তারিশার লাশ। তার গায়ে খুব অল্প কাপড় ছিল, মনে হচ্ছে কি অনিচ্ছাকৃত ভাবে তাকে জামা পরিয়ে দিয়েছে, যেটুকু না পরলেই নয়। সে পাখি শিকারী পুলিশকে খবর দেওয়ার সাথে সাথেই পুলিশ চলে আসে ঘটনাস্থলে। কেউ তানিশাকে ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে মেরেছে। তার মৃতদেহ ফরেন্সিক ল্যাবে পাঠানোর পর তারা নিশ্চিত করে যে মারার আগে তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। শুধু তাই না, ফরেন্সিক টেস্ট থেকে বেরিয়ে আসে সবাইকে চমকে দেওয়ার মতো আরেকটা তথ্য। মারি পেইস, জিনা গ্রিন আর প্যামেলা কাইনেমার মৃতদেহ থেকে যে ডিএনএ পাওয়া গিয়েছিল, তাদের মৃতদেহ থেকেই সেই একই ডিএনএ পাওয়া যায়। মানে চারজনের খুনি একজনই। এই তথ্য মিডিয়াতে ছড়িয়ে পড়ে, পত্রিকায় লেখালেখি হতে থাকে। সবাই এই খুনিকে নাম দেয় ব্যাটন রুজ সিরিয়াল কিলার। এই খবর ছড়িয়ে পড়ার পর পুরো শহর আতঙ্কিত হয়ে যায়। এই ব্যাটন রুজ সিরিয়াল কিলারের খুনে কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছিল না। কেউ জানতো না সে কখন কিভাবে আর কার উপরে ফেলবে তার শিকারের ভাগ। ফরেন্সিক ডিপার্টমেন্ট এই কেসের জন্য আলাদা টিম গঠন করে। তারা এই চারটে মৃতদেহ থেকে পাওয়া সব ধরনের ফরেন্সিক এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। ডিএনএ এভিডেন্স প্রসেস করার সময় তারা একটা সিগনিফিকেন্ট ক্লু পায়। তারা দেখতে পায় খুনের জেনেটিক প্রোফাইলে একটা বিশেষ চিহ্ন রয়েছে যা সাধারণ মানুষের জেনেটিকে খুব কম থাকে। এর সাহায্যে খুনিকে খুঁজে বের করা এখন কিছুটা হলেও সহজ হচ্ছে, কিন্তু এই প্রসেস চলছে কিছুটা ধীর গতিতে। খুনিকে শনাক্ত করার আগেই খুনি খুঁজে পেয়েছে তার পঞ্চম শিকারকে। 26 বছর বয়সী ক্যারি ইয়োরা লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। একদিন সে হুট করে নিখোঁজ হয়ে যায়। 10 দিন পর তার লাশ খুঁজে পাওয়া যায় হুইস্কি বের পাশে, যেখানে প্যামেলা কাইনেমার মৃতদেহ পড়েছিল সেখান থেকে অনেক দূরে পাওয়া যায় তার লাশ। তার মৃতদেহকে পাওয়া যায় যে ডিএনএ স্যাম্পল তা প্রমাণ করে দেয় যে সে ব্যাটন রুজ সিরিয়াল কিলারই। এই নিয়ে মোট 5টা খুন। মিডিয়া জানাজানি হওয়াতে পুলিশের উপর খুনিকে খুঁজে বের করার চাপ অনেক বেশি ছিল। পুলিশও তাদের চেষ্টার কোনো কমতি রাখে না। যেভাবেই হোক না কেন, এই ব্যাটন রুজ সিরিয়াল কিলারকে তাদের খুঁজে বের করতেই হবে। কিছুতেই আর একটা নিষ্পাপ প্রাণ তার হাতে ঝরতে দেওয়া যায় না। ব্যাটন রুজ সিরিয়াল কিলারের ডিএনএ পাওয়ার পরেও পুলিশ কিংবা ফরেন্সিক ডিপার্টমেন্ট কিছুতেই খুনের আসল পরিচয় খুঁজে বের করতে পারছিল না। তাদের ডেটা বেইসে এই ডিএনএ এর কোনো রেকর্ড ছিল না। তবে কি খুনি দেশের বাইরের কেউ? তাকে খুঁজে পাওয়ার আর কোনো উপায় না পেয়ে পুলিশ এবার অত্যাধুনিক প্রযুক্তি সাহায্য নেয়। ডিএনএ প্রিন্ট জেনোমিক্স এর সাথে যোগাযোগ করে। ডিএনএ প্রিন্ট জেনোমিক্স হচ্ছে এমন এক ল্যাবরেটরি যেখানে বিশেষভাবে একটা টেকনিক ব্যবহার করা হয়ে থাকে যাকে বলে অ্যানসেস্টারাল প্রোফাইলিং। বিশেষজ্ঞরা একজন মানুষের ডিএনএ পরীক্ষা করে সেখান থেকে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল আলাদা করে বের করতে পারে সেই মানুষটা কোন স্থান বা কোন গোত্র থেকে জন্মেছে। ডিএনএ সাধারণত একটা গ্রুপ অফ সাসপেক্টস থেকে আসল খুনিকে শনাক্ত করতে সাহায্য করে। পুলিশ যখন খুনির কোনো ধারণাই পাচ্ছিল না, তখন অ্যানসেস্টারাল প্রোফাইলিংই তাদের সবচেয়ে বড় সাহায্য আসে। অ্যানসেস্টারি টেস্ট করতে হলে আগে ডিএনএ স্যাম্পল আইসোলেট করে সেটা বিশেষজ্ঞদের কাছে পাঠাতে হয়। তারপর সেখান থেকে কিছু কেমিক্যাল পরীক্ষার মাধ্যমে ডিএনএ ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল আলাদা করতে হয়। এই পরীক্ষা করতে দিনের পর দিন পার হয়ে যায়। অবশেষে বিশেষজ্ঞরা একটা অ্যানসেস্টারাল প্রোফাইল দাঁড় করাতে সক্ষম হয়। এই রেজাল্ট সবাইকে কিছুটা চমকে দেয়। ব্যাটন রুজ সিরিয়াল কিলারের ডিএনএ তে দেখা যায় সে 85% সাব সাহারান আফ্রিকান আর 15% নেটিভ আমেরিকান। ইনভেস্টিগেটররা এতদিন একজন সাদা বর্ণের খুনির খোঁজ করছিল, কিন্তু এখন তাদের ইনভেস্টিগেশনের ধরন পুরোপুরি পাল্টে যায়। প্যামেলা কাইনেমার খুনের 3 দিন আগে পুলিশ স্টেশনে একটা দুর্ঘটনার রিপোর্ট আসে। অ্যানসেস্টারাল প্রোফাইল রেজাল্টের পর পুলিশ মনে করতে থাকে সেই দুর্ঘটনার সাথে হয়তো খুনের কোনো সম্পর্ক আছে। ব্রক্স ব্রিজের ওপারে একটা এলাকায় খুব ছোট্ট লোকালয় ছিল। দুপুরবেলা একজন কালো বর্ণের লোক সেখানে একটা বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে। সে বাড়ির গৃহিণী দরজা খুলে দিলে সে তাকে জিজ্ঞেস করে তাদের বাড়ির টেলিফোনটা কি সে ব্যবহার করতে পারে। জরুরি ভিত্তিতে একজনকে তার ফোন করতে হবে। সেই গৃহিণী সরল মনে তাকে টেলিফোন ব্যবহার করতে দেয়, কিন্তু সেই লোক বাড়ির ভেতরে ঢুকেই তাদের টেলিফোনের তার কেটে ফেলে। এরপর হামলা করে সেই গৃহিণীর উপর। ঠিক সেই সময় তার ছেলে বাড়িতে চলে আসার কারণে সে কালো বর্ণের লোকটা জানালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ সেই গৃহিণীর সঙ্গে যোগাযোগ করে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে যায়। সে তার অ্যাটাকারের একটা বিস্তারিত বর্ণনা পুলিশকে দেয়। তার দেওয়া বর্ণনা থেকে পুলিশ একটা স্কেচ তৈরি করে আর সেটা মিডিয়াতে ছড়িয়ে দেয়। এরপর থেকেই পুলিশের কাছে অনেক ফোন কল আসতে শুরু করে। সবাই ফোন করে শুধু একটা মানুষের কথাই বলতে থাকে। সে হচ্ছে 34 বছর বয়সী ডেরিক টডলি পেশায় একজন শ্রমিক ছিল। তাকে এর আগে অনেকবার আটক করা হয়েছে, কখন চুরির অপরাধে, কখনো অহেতুক বার ফাইটের কারণে। সামান্য চুরি আর বার ফাইট পুলিশের কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যার কারণে লিয়ের ডিএনএ সংগ্রহ করে রাখতে হবে, কিন্তু এখন মনে হচ্ছে সেটাই তাদের অনেক বড় ভুল ছিল। ব্যাটন রুজের নর্থ সাইডে অবস্থিত ফ্র্যাচারের ডিটেকটিভরা একটা কোল্ড কেসে তদন্ত চালিয়ে যাচ্ছিল। 1998 সালে একজন তরুণ বয়সী মা তার বাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এক প্রতিবেশী তার ছেলেকে অনেক রাত পর্যন্ত বাড়ির সামনে খেলতে দেখে। একটা ছোট্ট ছেলের এত রাত পর্যন্ত বাইরে খেলাটা নিরাপদ না ভেবে সে তাদের বাড়িতে ঢুকে তার মাকে খবর দেওয়ার জন্য, কিন্তু বাড়ির ভেতর গিয়ে দেখে সেখানে কেউ নেই। বাড়ির জিনিসপত্র সব অগোছালো ছিল, মনে হচ্ছিল এখানে কেউ মারামারি কিংবা ধস্তাধস্তি করেছে। সে বাড়ি থেকে বের হয়ে ছোট্ট ছেলেটাকে জিজ্ঞেস করে তার মা কোথায়। ছেলেটা কিছুই বলতে পারে না, সে ভাবে হয়তো আশেপাশে আছে বা কোনো কাজে গিয়েছে। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর সে প্রতিবেশী পুলিশকে ফোন দেয়। পুলিশ সেখানে গিয়ে পুরো বাড়ি তল্লাশি চালিয়েও কোনো প্রমাণ খুঁজে পায় না। ছোট্ট ছেলেটির মা কোথায় গেছে, জীবিত না মৃত অবস্থায় আছে, সেটারও কোনো প্রমাণ নেই। তবে বাড়িতে ঢোকার দরজায় বেশ কিছু ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়। নিখোঁজ হওয়ার পর যাদের সন্দেহ করা হয় তাদের মধ্যে ডেরিক টডলি ছিল একজন, কিন্তু তার নাম ছিল লিস্টের সবার শেষে, তাই ইনভেস্টিগেটর তাকে নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। বছর পেরিয়ে গেলে যখন এই কেস কোনোভাবে সলভ হচ্ছিল না আর সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলছিল না, তখন এই কেসের ইনভেস্টিগেটর কোর্টের কাছ থেকে ডেরিক টডলির ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ সংগ্রহ করার অনুমতি নেয়। ডেরিক টডলির ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ স্যাম্পল ফরেন্সিক ডিপার্টমেন্টে পরীক্ষা করার জন্য দিয়ে দেয়। এরই মধ্যে ব্যাটন রুজের পুলিশ ডিপার্টমেন্ট আশেপাশের সব পুলিশ স্টেশনে ব্যাটন রুজ সিরিয়াল কিলারের ডিএনএ স্যাম্পল পাঠিয়ে দিয়েছিল। ব্যাটন রুজের নর্থ সাইডে অবস্থিত জার্চারিতে ডেরিক টডলির ডিএনএ প্রসেস করা প্রায় শেষ হয়ে গেলে দেখা যায় ব্যাটন রুজ সিরিয়াল কিলারের ডিএনএ সাথে তার ডিএনএ 100% ম্যাচ। অর্থাৎ ব্যাটন রুজ সিরিয়াল কিলার আসলে 34 বছর বয়সী ডেরিক টডলি। এরপর তাকে খোঁজা শুরু হয়ে যায়। তার বাড়িতে গিয়ে দেখে সেখানে তালা ঝুলছে, ভেতরে কেউ নেই। বিপদ বুঝতে পেরে পালিয়েছিলি, কিন্তু কিছুদিন পরে তাকে অ্যাটলান্টা জর্জিয়ার একটা মোটেল থেকে খুঁজে বের করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে মারি পেইস, জিনা গ্রিন, পামেলা কাইনেমা, টানিশা ডি নেইক আর ক্যারি ইয়োডার খুনের সাথে তার জড়িত থাকার কথা পুরোপুরি অস্বীকার করে, কিন্তু সমস্ত ফরেন্সিক ইভিডিয়েন্স প্রমাণ করে দিয়েছে যে সেই আসলে খুনি। প্যামেলা কাইনেমার মৃতদেহের পাশ থেকে পাওয়া টেলিফোনের ছেঁড়া তার 3 দিন আগে ব্রক্স ব্রিজের ওপারে অ্যাটাক করার সময় সে গৃহিণীর বাড়ির টেলিফোন থেকে কেটে আনা হয়েছিল। তার ছেলে সেই সময় চলে না আসলে লির হাতে শিকার হতে হতো তাকেও। খুনের পর সব প্রমাণ লুকোনোর সর্বোচ্চ চেষ্টা করলেও লি ধারণাও করতে পারেনি যে তার শিকারের লাশগুলি ছিল তাকে খুঁজে বের করার সবচেয়ে বড় প্রমাণ। হারার চেষ্টা করে কোনো লাভ হয়নি, তার অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। সুপ্রিম কোর্টে শুরু হয় ডেরিক টডলির শুনানি। 2004 সালে তাকে তার সব কয়টা খুনের জন্য দোষী প্রমাণিত করে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়। তার শাস্তি মৃত্যুদণ্ড। এখন সে লুইজিয়ানা স্টেট পেনিটেনশিয়ারিতে বসে তার মৃত্যুর দিন গুনছে। অপরাধের শাস্তি থেকে মুক্তি নেই কারোই। সত্য ঘটনায় আজকে শুনছিলেন ব্যাটন রুজ সিরিয়াল কিলারের ঘটনা, যাই মাত্র শেষ হয়ে গেল আর সময় হয়ে গেছে আমাদের কুয়াশার অপর গল্পটি শুনবার। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন নাদিয়া ইসলাম নিতুল। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর ফিরে এসে কথা বলছি আপনার সাথে। আছি শর্মি, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, এখানে চলছে কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। ঝুম বৃষ্টির মধ্যেই তানিয়া নাইম বের হয়েছে লং ড্রাইভে। সিলেট জৈন্তাপুর হাইওয়ে এই রোডটা সন্ধ্যার পর বেশ ফাঁকা হয়ে যায়। একটু দূরে 0 পয়েন্ট হওয়ায় সন্ধ্যা 6টার পর এই রাস্তাটায় মানুষ এবং গাড়ি চলাচল রেস্ট্রিক্টেড। জৈন্তাপুর হিল রিসোর্টে উঠেছে ওরা। বর্ষা এখানকার সবুজ প্রকৃতি এই অদ্ভুত মায়ার সৃষ্টি করে। হাইওয়ের এক পাশে ঝর্ণা আর অন্য পাশে সবুজের নিঃসর্গ। সন্ধ্যের গোলাপি আভা হারিয়ে গেছে গম্ভীর কালো মেঘে। এর মাঝে প্রাচীন রূপকথার দানবের মতো প্রকট শব্দে বিজলি চমকাচ্ছে। বাজে শব্দ ঝিরঝির বৃষ্টিতে কেমন একটা আদি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। এই ওয়েদারে খানিকটা অ্যাডভেঞ্চারের নেশা তানিকে পেয়ে বসেছিল, তাই ভর সন্ধ্যায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। প্রথম থেকে ভালোই চলছিল লং ড্রাইভ। পেছনে দ্য ডোরস এর রাইডার্স অন দ্য স্ট্রং গানটা বাজছে, পারফেক্ট সং ফর আ পারফেক্ট ওয়েদার। কিন্তু এক ঘন্টা পর নাইমের মনে হলো সে মনে হয় একটা রাস্তার মোড়েই বারবার ঘুরপাক খাচ্ছে, ঠিক যেন গোলক ধাঁধা। এদিকে বৃষ্টির তেজ বাড়ছে ঠিকই, কিন্তু এই একই রাস্তা যেন শেষ হচ্ছে না। নাইম তার ঘড়ির দিকে তাকালো। ওরা গাড়িতে উঠেছিল বিকেল 5:30, আর এখন বাজে 6টা। মনে হচ্ছে যেন ঘড়ির কাঁটা অদ্ভুত ভাবে থেমে গেছে, কিন্তু ইতিমধ্যে প্রায় 10 কিমি রাস্তা পার হয়ে গেছে। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক সে সংকেতই দিচ্ছে, কিন্তু কিছুতেই হিসেব মেলাতে পারছে না। এই সোজা হাইওয়ে রাস্তাটা এই বাঁকটা দিয়ে ঘুরে এসে বারবার একই জায়গায় আসছে। হঠাৎ করে গাড়ির সামনে কিছু একটা এসে দাঁড়ালো, মানুষের অভাবে একটা ছায়া মূর্তি। নাইম 90 মাইল স্পিডে গাড়ি চালাচ্ছিল। আচমকা হার্ট ব্রেক কষায় কালো রঙের এলিয়েন গাড়িটা 360 ডিগ্রিতে 7-8 বার চক্কর খেয়ে একটা গাছের সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেল। রাস্তাটার পাশে একটা 50 ফুট খায়ের মাঝখানে ডিগবাজি খেয়ে গাড়িতে গড়িয়ে পড়তে লাগলো। এক যুগল নরনারীর আত্মনাদ আর তীব্র গোঙানি বৃষ্টি মাখা অরণ্যের গভীরতায় হারিয়ে গেল।
আরে এত তাড়াহুড়ো কি আছে, এই শুনুন আস্তে গাড়ি চালা।
তুই অনেক ভীতুর ডিমরমা, লং ড্রাইভে কি কেউ গাড়ি আস্তে চালায়?
সামনে রাস্তার পাশে একটা খাদ আছে, আর শুনেছি এই রোডটাও তো ভালো না, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ নিখোঁজ হয়েছে।
অ্যাক্সিডেন্ট করে আবার নিখোঁজ হয় কি করে?
ওদের লাশ খুঁজে পাওয়া যায়নি, শুধু গাড়িটা খুঁজে পাওয়া যায়, অনেক সময় গাড়িও খুঁজে পাওয়া যায় না।
এই খবর তো কে দিল?
পত্রিকা তো তুই পড়িস না, কি করে জানবি?
এসব আতলামি তো আর আমি পারি না তোর মতো, কি আর করা।
এই যে সব সময় খোঁচা মেরে কথা বলাটা তোর একটা অভ্যাস।
কি, তোরা কোথায়? রাত 8টা বাজে।
এই তো বাবা চলে আসছি।
এই হাইওয়ে রাস্তাটা ভালো না, তোর মা তো টেনশন করছে। তোদের কল করেছিলাম, আনরিচেবল বলছিল, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম।
আরে টেনশনের কি আছে, এই তো চলে আসছি আমরা।
আচ্ছা জলদি আয় তাহলে।
ঠিক আছে বাবা।
সুমন ফোনটা রাখবি তুই? খাওয়ার টেবিলেও তোর ফোন ইউজ করতে হয়।
মা ওকে ফোনটাই রান্না করে দিয়ে দাও, তাহলে তো টেবিল আর কষ্ট করে বসতে হবে না।
তুই এত কথা বলিস কেন? মা কি তোকে কিছু জিজ্ঞেস করছে? সবসময় একবার ইয়ে কথা বলার পদ অভ্যাস।
কি শুরু করলি তোরা, সব সময় ঝগড়া। তোরা কি এখনো স্কুলে পড়িস? গ্রাজুয়েশন কমপ্লিট করতে চললি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই মিলে যদি কথাই বলতে থাকো, আমি তাহলে রান্না করলাম কেন কষ্ট করে?
সরি মা, তুমি বসো তো, আমরা খাচ্ছি।
শোন, সন্ধ্যার পর তোরা জৈন্তা হিল রিসর্টের ওই রাস্তায় আর যাবি না গাড়ি নিয়ে।
না তো মা, আমরা তো যাইনি।
এ বয়সে অ্যাডভেঞ্চারের নেশা সবারই পেয়ে বসে, সেটা করতে গিয়ে যদি বিপদে পড়ো তখন এই আনন্দটাই কিন্তু নিরানন্দে পরিণত হবে।
আচ্ছা বাবা, এই হাইওয়েতে যে এতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো নিয়ে পুলিশ কিছু ইনভেস্টিগেশন করেছে এই পর্যন্ত?
তেমন কিছুই খুঁজে পায়নি, শুনলাম সন্ধ্যার পরে রাস্তাটা বন্ধ করে দিতে পারে।
সে যাই হোক, ভ্যাকেশনে এসে কোনো ঝামেলায় পড়ার কোনো দরকার নেই, সন্ধ্যার পর কোথাও যাওয়া বন্ধ।
ঠিক আছে মা, আমরা কোথাও যাব না।
হন্টেড রোড আদিভৌতিকের রাস্তা, এই শব্দগুলো রহস্যময়তার গন্ধ ছড়িয়ে দেয় সবসময়। পৃথিবীতে এমন অনেক হাইওয়ে রয়েছে যেগুলোকে আদতে হন্টেড হাইওয়ে বলা হয়ে থাকে। মাঝরাতে হঠাৎ কোনো আত্মা কাঁপিয়ে দেয়া কোনো ছায়ামূর্তি দেখা যায় সেখানে, কখনো বা তাদের আবির্ভাব হয় নির্জন মাঠটুকুরে। মুম্বাইয়ের অ্যারেমেল কলোনির গলি, ছোট পিচ রাস্তার দুপাশ দিয়ে ঘন জঙ্গল। 1949 সালে মুম্বাই ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের পাশে এই কলোনির প্রতিষ্ঠা হয়েছিল। এখন নীল কলোনি নাকি ভূতের আড্ডা, বহু মানুষই নাকি ভূত প্রত্যক্ষ করেছে এখানে। এক একটা হাইওয়ে যেখানে গিয়ে শেষ হয় সেখানে শুরু হয় আরেকটা রাস্তা। প্রত্যেকটা পথের বাকি থাকে নতুন অজানা কোনো গল্প। যেখানে পথের শেষ সেখানেই হয়তো শুরু হয় নতুন কোনো পথের।
ওয়াও, তোদের বাংলাটা তো দারুণ, পুরো ব্রিটিশ আমলের ব্যাপার স্যাপার। হ্যাঁ, বাবার বন্ধুর বাংলো, আর এই টি স্টেটটাও উনাদের।
সেমিস্টার ফাইনালের পরে এমন একটা মোস্ট ওয়ান্টেড ছুটি খুব দরকার ছিল।
আচ্ছা ঠিক আছে, এবার ভেতরে চল, নাকি বাইরেই দাঁড়িয়ে থাকবি? আচ্ছা চল ভেতরে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তোমাদের বাসার সবাই ভালো আছে তো? হ্যাঁ আন্টি, সবাই ভালো আছে। ঠিক আছে মা, তানিশা তুই আমার পাশের রুমটায় থাকবি।
ওকে চলো তাহলে।
হ্যাঁ, উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি রান্নার ব্যবস্থা করছি। ঠিক আছে আন্টি।
জয়রাম একটা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তার স্ত্রী রোকেয়া, দুই ছেলে মেয়ে রমা আর সুমন, ওরা যমজ ভাই বোন। দুজনের সেমিস্টার ফাইনাল শেষে ছুটি কাটাতে সিলেটে এসেছে ওরা। জয়রাম খুব ঘরকুনো ধরনের লোক, অবসর নেবার পর লম্বা ছুটিতে বাইরে কোথাও যাওয়া হয়নি অনেকদিন। শহরে থাকতে থাকতে কেমন যেন জানতে হয়ে গিয়েছিল জীবনটা। খানিকটা প্রশান্তি পেতেই অরণ্যের মাঝে ছুটে আসা এই টি স্টেটটা তার ছোটবেলার বন্ধু শামিমের ছুটি কাটানোর জন্য উপযুক্ত একটা জায়গা। আসার সময় শামিম বলেছিল, এই স্টেটের পাশে নাকি একটা হাইওয়ে আছে, এখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, লোকজনকে খুঁজে পাওয়া যায় না। স্থানীয় লোকজন বলে এই রাস্তাটা নাকি হন্টেড। কিছুদিন আগে ঢাকা থেকে একদল টিনেজার এসেছিল, ওদের সাথে দুটো আমেরিকান ছেলে মেয়েও ছিল, ওরা সহ পুরো গ্রুপটা মিসিং হয়। এরপর কর্তৃপক্ষ তদন্ত করে, আমেরিকান হাই অফিসিয়াল থেকে প্রচন্ড চাপ আসায় একটা সিক্রেট মিশনে তাকে এখানে আসতে হয়েছে। এই রাস্তাটা আপাতত বন্ধ করে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন এসেছে, কিন্তু বর্ডারের কাছে হওয়ায় এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি চলাচল করায় এই হাইওয়েটা আপাতত বন্ধ করা সম্ভব হচ্ছে না। সার্চ টিম কোনো কুল কিনারা করতে পারেনি। এই হাইওয়েতে লুকিয়ে আছে কোন অজানা রহস্য কে জানে।
রমা, জয়ন্তার ওই হাইওয়েতে আজ তাহলে বিকেলে যাচ্ছি, মনে হচ্ছে না এটা সম্ভব হবে। বাবা আমাকে আর সুমনকে মানা করেছে ওদিকে যেতে।
কি বলছিস, এত প্ল্যান করলাম, ছুটিতে এখানে আসার কারণই তো এটা। আর এখানে নাকি ওই আমেরিকান সিটিজেন গায়েব হয়েছে, ওদের আর খুঁজে পাওয়া যায়নি। নেটফ্লিক্সে অতিরিক্ত টিভি সিরিজ দেখার ফলাফল, সাব্বির নিজেকে এফবিআই এজেন্ট হওয়া শুরু করেছে মনে হচ্ছে।
উফ, তোরা পারিস, কে হারালো না হারালো সেটা নিয়ে আমি মোটেও ইন্টারেস্টেড নই। শুনেছি ওখানে মেসোপটেমিয়ান সভ্যতার একটা প্রাচীন মন্দির আছে পাহাড়ের গায়ে লাগানো, আমার ইন্টার্ন রিসার্চ পেপারে এটা অ্যাড করতে পারলে আমার স্কলারশিপ নিশ্চিত। উফ, যে আছে যার যার চিন্তায়, যেটাই হোক না কেন কোনোভাবেই বিপদে পড়া যাবে না।
ভীতুদের কথা শোনার কোনো মানেই হয় না। আজ বাবা আর মা একটা দাওয়াতে যাওয়ার কথা হচ্ছে, দুপুরে শহরের দিকে যাবে, ফিরতে রাত হবে, এই সুযোগে আমরা ঘুরে দেখে আসতে পারি।
জোশ, তাহলে তো দারুণ, আমি আমার সার্ভে কিটটাও সাথে করে নিয়ে নিই।
যাক, ফাইনালি অ্যাডভেঞ্চারটা হচ্ছে তাহলে।
কিন্তু বাবা জানতে পারলে তো অনেক রাগ করবে, পরে বাসা থেকে বের হয়ে বন্ধ করে দিবে।
তুই তাহলে বাসায় থাক, আমরাই যাচ্ছি।
আহ চুপ কর তো তোরা। রমা, আমরা সবাই যাচ্ছি, ঠিক আছে, আর কোনো কথা হবে না। ইস, কি সুন্দর না রাস্তাটা। হ্যাঁ, আর সুন্দর সব ঝর্ণাগুলো ওপারে, দেখলেই মন খারাপ হয়ে যায়।
জানি, সাবধানে, যেভাবে মাথা বের করে ছবি তুলতেছিস যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সব ভীতুগুলো একসাথে হয়েছে।
এই এই একটু গাড়িটা স্লো করতে সুমন, ওই মন্দিরটা মনে হয় ডান দিকের রাস্তায়। না না, এখানে নামা যাবে না, ভুতুরে একটা রাস্তা, এখানে সেদিন আমরা এসেছিলাম পথ খুঁজে না পেয়ে বারবার এই রাস্তায় খুঁজছিলাম, তোর কি মনে নেই সুমন?
আরে সেদিন তো রাত হয়ে গিয়েছিল, আজকে সবাই একসাথে আছি, কিচ্ছু হবে না।
দেখি জিপিআরএস কি বলে। এই ডানে গিয়ে মোটামুটি 50 ফুট নিচে নামতে হবে, খুব সম্ভবত ওখানেই আছে এটা। আকাশের যে অবস্থা, ঝুম বৃষ্টি নামবে মনে হচ্ছে।
সমস্যা নেই, আমার কাছে রেইনকোট আছে, আমি চারটা নিয়ে এসেছি, পরে নে তোরা, আমি আমার অ্যাকশন ক্যামেরাটা রেডি করি। আমি গাড়িটায় অটোলক দিয়ে রাখছি, আর একটু ভেতরে নিয়ে রাখছি।
এভাবে খোলা জায়গায় গাড়ি রেখে চলে যাবি?
কিচ্ছু হবে না, এটা বাবার গাড়ি, কেউ কিছু করার চেষ্টা করলে সে নিজেই বিপদে পড়বে। চল, আর দেরি করা যাবে না, তোরা নাম, আমি গাড়ি পার্ক করে আসছি।
এত ঢালু এই জায়গাটা, নামছি ঠিক আছে, কিন্তু ওঠার সময় কিভাবে উঠব? এভাবে নেমে আসাটা মোটেও ঠিক হয়নি।
এখন ঠিক পেটিক সেসব করে কোনো লাভ নেই, এসেই যখন পড়েছি সামনে এগোই।
আরে বেশি তো দূর না, মাত্র 20 মিনিটের পথ।
আচ্ছা, তোর মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিস? আমারটাই তো পাচ্ছে না।
না, আমারটাও নেই।
আরে আমারটাও তো দেখাচ্ছে না।
আমার ম্যাগনেটিক ডিটেক্টরটা কাজ করছে, সমস্যা নেই, উপরে গেলেই নেটওয়ার্ক চলে আসবে।
রমা, সাবধানে রাম, আর ডালটা তো শেষ হলো, তানি কোন দিকে এবার?
সোজা গিয়ে বাম দিকে 10-12 হাত গেলেই হবে।
চল সামনের দিকে যেতে থাকি।
ওই যে ওই যে ওইটা কি? পাথরে কিছু খোড়া রয়েছে। আচ্ছা, কি লেখা ওইখানে? এন্ট্রি রেস্ট্রিক্টেড।
এখানে তো কাটাতারে বেড়া দেয়া, দেখে সামনে যা।
সিগন্যাল তো এখানেই দেখাচ্ছে।
চল সামনে গিয়ে দেখি।
ইস, কত ঝোপ ঝাড় এখানে।
দাঁড়া, আমি সরিয়ে দিচ্ছি।
ইস, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন কি হবে?
কিছুই হবে না, বেশ থ্রিলার একটা ফিলিংস আছে।
দেখে যা, ও মাই গড, ব্যাটারি পেয়েছি, দিস ইজ অ্যামেজিং।
কি খুঁজে পেলি তোর মন্দির? আর জোস তো এই জঙ্গলের মাঝে এটা।
এই দেখ সামনে একটা গুহা, এটা মনে হয় মন্দিরে ঢোকার রাস্তা, তাই তো মনে হচ্ছে। চল ঢোকা যাক। ও কি গুমোট একটা গন্ধ,
এত অন্ধকার কিছুই তো দেখা যাচ্ছে না। দাঁড়া, আমি মোবাইলের টর্চটা জ্বালাচ্ছি।
কাছের শেকড়ের মাঝে দেখেছিস মেসোপটেমিয়ান লিপি? উফ, আমার কি যে এক্সাইটিং লাগছে। কে এখানে?
এই তানিশা, তোর সার্চ লাইটটা জ্বালাতো। আরে সবকিছু নড়ছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে।
আমরা তো মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছি, মেঝেটা কেঁপে যাচ্ছে। ফোন তো সুইচ অফ আসছে, কখন থেকে ট্রাই করে যাচ্ছি। আমি না এই জন্যই যেতে চাইনি, জোর করে তুমি আমাকে নিয়ে গেলে। যদি ওদের খারাপ কিছু হয়?
সব খারাপ চিন্তা তোমার, কিচ্ছু হয়নি ওদের, আশেপাশে কোথাও গেছে, হয়তো মোবাইলে নেটওয়ার্ক নেই। তুমি চিন্তা করো না, আমি দেখছি। তুমি প্রেশারের ওষুধটা খেয়ে নাও প্লিজ।
না, আগে তুমি ওদের খুঁজে আনো।
হ্যালো
হ্যালো স্যার, আমি অফিসার তানভীর বলছিলাম, সিআইডি থেকে। আপনার কালো এলিয়েন গাড়িটা পাওয়া গেছে জৈন্তা হাইওয়েতে একটা চা বাগানের ছড়ার ধারে, কিন্তু ভেতরে কেউ ছিল না। আমাদের সার্চ টিম এখনো পর্যন্ত খুঁজছে, তবে কাউকে পাওয়া যায়নি। আমার মিসিং পার্সনদের ছবি দরকার ছিল সব চেকপোস্টে পাঠানোর জন্য।
এখনো পর্যন্ত তাহলে কাউকে খুঁজে পাওনি তোমরা?
নো স্যার, বাট উই আর ট্রাইং। আপনি টেনশন করবেন না।
ওকে, আমি ছবি পাঠানোর ব্যবস্থা করছি।
আমাদের একজন অফিসার আপনার বাংলোতে আসছে, ওনাকে দিয়ে দিলেই হবে, আমি সব আপডেট আপনাকে জানাতে থাকবো।
থ্যাংক ইউ অফিসার।
কে ছিল ফোনে? রমা, সুমন, ওদের কি খারাপ কিছু হয়েছে?
না, কিছু হয়নি। তুমি একটা কাজ করো তো, রমার ঘরে ওদের চারজনের একটা গ্রুপ ছবি আছে, ওটা নিয়ে আসো তো।
ছবি? ছবি কেন লাগবে? সত্যি করে বলো ওদের কি হয়েছে, প্লিজ বলো ওদের কি হয়েছে।
তুমি শান্ত হও, আমি দেখছি।
প্রাচীন সভ্যতায় আধুনিক মানুষদের কাছে আজও রহস্য। এর প্রতিটি অধ্যায়ে কত কি যে লুকিয়ে আছে কে জানে। অজানাকে জানার সন্ধানে সভ্যতার এই বিকাশ প্রাচীন মিশরের পিরামিড আজও মানুষের কাছে এক চরম রহস্য। কোনো আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই এত ভারী ভারী পাথর অত উপরে কি করে তোলা সম্ভব, তার উত্তর আজও অজানা। ইস্টার আইল্যান্ড কিনা রাজাকাদের নকশা তারা করেছিল কেউ জানে না। প্রাচীন সভ্যতার বিস্তারের ক্ষমতা এত বেশি যে প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেলেও ওদের অস্তিত্ব প্রগাঢ়ভাবে মিশে আছে আমাদের আশপাশে।
কোথায় আমরা? সাব্বির, রমা, আছিস তোরা?
এত অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না। ওহ, কি ঠান্ডা এখানে!
কেমন ভেজে ভেজে স্যাঁত স্যাঁতে এই জায়গাটা, কেমন অদ্ভুত ধূপের মতো একটা গন্ধ। রমা, রমা কোথায়?
জায়গাটা দেখে মনে হচ্ছে টাইম মেশিন দিয়ে কয়েক হাজার বছর আগে চলে এসেছি।
আমরা মন্দিরটা আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি মনে হচ্ছে। এই এখান থেকে বেরোনোর রাস্তাটা কোথায় হতে পারে?
খুঁজে বের করতে হবে, কিন্তু তার আগে রমাকে খুঁজে বের করতে হবে।
রমা, এই রমা, কি হলো?
কি যেন একটা উড়ে গেল।
তুই না আর্কিওলজিস্ট? পুরোনো গুহায় এরকম যে বাদর থাকে সেটা জানিস না? কে ওখানে? রমা, এই রমা! আরে ওটা তো রমাই, ও কোন দিকে যাচ্ছে? এই কোথায় যাচ্ছিস তুই?
এই রমা, দাঁড়া,
চল চল তো ওর পেছনে যাই।
দেবী অসীম শক্তির অধিকারী এক বিমূর্ত চরিত্র, যা মানুষের মনে এক অজানা কৌতূহল বা ভয় সৃষ্টি করে। অশুভর বিরুদ্ধে শুভর যে লড়াই, তা দেবী নামের ঐশ্বরিক ক্ষমতার আত্মপ্রকাশ। প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির অপার ক্ষমতার উপাসনা করত, যা তাকে সকল অশুভ অমঙ্গল থেকে রক্ষা করত। এমন বিশ্বাস থেকেই দেবী জন্ম মানুষের হৃদয়। কিন্তু বহু লোককথা আর মিথ বলে তার সশরীরী উপস্থিতি বিদ্যমান। দেবীর রোষানল দৃষ্টি দমন করে নাকি ধ্বংসের সৃষ্টি করে, তা এক ধারার মানুষের কাছে রহস্যে থেকে যাবে। কিন্তু জৈন্তা হাইওয়ের এই আদি দেবী কি বার্তা আনবে, তা সময় বলে দেবে।
এই মানুষগুলো সবের মন সাদা আলখেল্লা পরে আছে, চোখ বন্ধ, হাঁটু গেড়ে বসা। এই অদ্ভুত আওয়াজ কি ওরাই করছে? আস্তে শব্দ করিস না, আমরা মনে হয় বিশাল একটা ঝামেলায় পড়ে গেছি।
এটা তো একটা উপাসনা ঘর। কুমারের ওডিসি বা ইলিয়াড মহাকাব্যে যেমন বর্ণনা আছে তেমন। আরে, ওই মঞ্চটাতে যার মূর্তি দেখা যাচ্ছে ওটা এত রমার মতো না?
কি বলছিস এসব?
সত্যি বলছি, আমরা খুব অবিশ্বাস্য একটা ব্যাপার চোখের সামনে দেখতে পাচ্ছি, যা বিজ্ঞান কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু মেটাফিজিক্সের টাইম ট্রাভেলের ভাষায় অতীতে ফেরা না গেলেও সময়টাকে আটকে রাখা সম্ভব। বারমুডা ট্রায়াঙ্গেল বা ল্যান্ড অফ নো রিটার্ন, সেখানে গেলে মানুষ হারিয়ে যায় বলে আমরা জানি। সেখানে আসলে সময় থেমে থাকে। বার্মার ল্যান্ড অফ নো রিটার্নের ওপর দিয়ে একটা পাইলট বিমান চালাতে গিয়ে লক্ষ্য করে তার হাতের সাদা পশমগুলো কালো হয়ে যাচ্ছে। নিজের ভেতর এক ধরনের তারুণ্য অনুভব করতে থাকে। হয়তো এই জৈন্তা হাইওয়ে আর মন্দিরে সেরকম কোন টাইম জোনের মধ্যে পড়েছে।
তুই তো পুরো হলিউড সাইফাই মুভির স্ক্রিপ্ট বলতে শুরু করলি। আরে, এই মানুষগুলোর মধ্যে তো দুজন বিদেশিকে দেখা যাচ্ছে, এই দুজনই তো মিসিং হয়েছিল মনে হয়।
পত্রিকায় ওদেরই ছবি এসেছিল, আরো দুজনকেও চেনা চেনাই লাগছে।
মোবাইল সহ কোনো ডিভাইসও কাজ করছে না, এটা যদি ভিডিও রেকর্ড করে রাখতে পারতাম।
রমাকে উদ্ধার করে এখান থেকে কি করে বের হওয়া যায় সেটা চিন্তা করে।
কথা বলিস না, মন্দিরের পাশে পর্দার পিছন থেকে কারণ আসছে।
আসুন দেবী, আপনার আবির্ভাবের প্রতীক্ষায় আমাদের হাজার বছরের এই উপাসনা। আসুন দেবী, আসুন।
সবাই সতর্ক হও, দেবীর উত্থান হবে আজ, তাকে সম্মান প্রদর্শন করো, হাঁটু গেড়ে বসো, তোমাদের জন্য রয়েছে প্রভুর বার্তা।
বলুন।
মায়াদেবী হাজার বছরের প্রতীক্ষার পর আবার এসেছেন, তার পুনর্জন্ম হয়েছে, এই পৃথিবীর এক মানবীর মাঝে তার আবির্ভাব হয়েছে, তারই অপেক্ষায় ছিলাম আমরা, তার আরাধনার জন্যই তোমাদের এখানে আবদ্ধ। এসো আমরা প্রার্থনা করি যাতে সে জাগ্রত হয়। হে মায়াদেবী, জেগে ওঠো, মায়ার আবির্ভাব হোক, নতুনের অবসান হোক, পুরনো জেগে উঠুক। জাগো দেবী, জাগো,
জাগো দেবী, জাগো।
ওখানে যে মেয়েকে শুয়ে আছে ওটা তো মনে হচ্ছে রমা। ওটা রমাই তো? আচ্ছা, ওরা যে দেবীর কথা বললো সেটা কি তাহলে আমাদের রমা?
মানে দেবী মায়ার অভিষেক হয়েছে পুনরায় রমার মাঝে। দ্য থিওরি অফ রিইনকারনেশন, মানুষের দেহ বিলীন হয় কিন্তু আত্মার অস্তিত্ব বয়ে চলে যুগ থেকে যুগান্তরে। পৃথিবীর আদিতে যে মানুষেরা এসেছিল ওদের দেহের মৃত্যু হয়েছে, আত্মার নয়। নতুন কোনো মানুষের যখন জন্ম হয় ওদের মাঝে দেহহীন আত্মারা ঢুকে পড়ে। মায়া সভ্যতার মানুষদের ধর্মগ্রন্থে তাই লেখা আছে। এখানে যাদের আনা হয়েছে এই জয়েন্টা হাইওয়ে থেকে যারা হারিয়ে গেছে ওদের মাঝে এই ধ্বংসপ্রাপ্ত সভ্যতার মৃত মানুষদের আত্মা স্থাপিত হয়েছে। ওদের দেবী মায়ার আবির্ভাবের জন্য কোনো বিশুদ্ধ দেহের দরকার, সেটাই আমাদের সমা।
কি বলছিস এসব, পাগল হয়ে গেলি নাকি? ও পাগল হয়ে যায়নি সোমা, তুই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিস না? এখন তাহলে কি হবে, মায়ানদের কোনো আত্মা কি আমাদের মধ্যে ঢুকে যাবে?
হয়তো বা। ওই যে রামা উঠে বসেছে, দেখতে পাচ্ছিস?
মায়ান সভ্যতার মতো আদিম সভ্যতাকে নিয়ে রয়েছে অন্তহীন রহস্য। যখনই কোনো সভ্যতার বিকাশ হয়েছে ঠিক উন্নতির চরম শিখর তার ছুঁয়ে যাবার পথেই তা ধ্বংস হয়ে যায়। মায়ান সভ্যতা থেকে শুরু করে জর্ডানের পেট্রা নগরী, মেক্সিকোর চিচেন ইৎজা, মাটির তলায় অবস্থিত তুরস্কের জেরিংকো শহর, ইতালির পম্পেই নগরী, প্রাচীন মিশরের মেমফিস সহ সবার পরিণতি ছিল অনিবার্য ধ্বংস। তবে কি মহাযাজকের নির্দেশে এই সভ্যতার সৃষ্টি হয়তো একটা নির্দিষ্ট সময় পর নিঃশেষ হওয়ার প্রতীক্ষায়? বিজ্ঞান বা বিভিন্ন ধর্মগ্রন্থের যে ব্যাখ্যায় থাকুক না কেন, রহস্য আজও রহস্যের জায়গাতেই রয়ে গেছে। পালানকি হলো মায়ানদের স্থাপত্যের শহর। পালানকি শহরে দেখা পাওয়া যাবে মেক্সিকোর চিয়াপাস রাজ্যের গহীন অরণ্যে। এই শহরটি মায়ানদের স্থাপত্যবিদ্যার পরিচয় বহন করে, যার প্রমাণ এখানে অবস্থিত অনন্য সুন্দর পাথরে খোদাই করে নকশা করা মন্দির ও বহু স্থাপনা। এই শহরটির গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে। এত কিছুর পরেও পালানকি শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে 702 সালের দিকে আরেকটি মায়ান শহর টোনিনাসের শত্রুতার কারণে পালানকি শহরটি বিলুপ্ত হয়েছিল। তারপর পালানকি শহরটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। বিংশ শতাব্দীর শুরুর দিকে ফ্রান্স লুং নামে একজন আবিষ্কারক মেক্সিকোর একটি অরণ্যে পালানকির ধ্বংসাবশেষ খুঁজে পান। তবে কি হারিয়ে যাওয়া সেই পালানকি শহরের সেই মায়ান সভ্যতার বিদেহী আত্মারা এই নির্জন জৈন্তা হাইওয়ের পাশে গড়ে তুলেছে তাদের পুনর্বিকাশ আর আত্মপ্রকাশ ঘটাতে খুঁজছে মানব দেহ? কে জানে এই গল্পের শেষে এই প্রশ্নের উত্তর মিলবে কিনা।
কুয়াশা।
প্রথম পর্ব শুনলাম আজকের কুয়াশার গল্পের। আজকের কুয়াশার গল্প একটি হাইওয়ে নিয়ে, অদ্ভুত এক হাইওয়ে। যে হাইওয়ের কোনো আগামাথা নেই, যে হাইওয়েতে চলা শুরু করলে ঘুরে ফিরে একই জায়গায় আসতে হয় এবং যেই হাইওয়ে থেকে মানুষ গায়েব হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা শুরুতেই সেরকমটাই দেখেছি। নাইমার কানি এক দম্পতি হাইওয়েতে বেরিয়েছিল, তাদের দুর্ঘটনা ঘটে, তারপরে ঘটনা আরো অনেক দূর এগিয়ে গেছে। আমরা দ্বিতীয় পর্ব থেকে আরো কিছু জানবো। আসুন তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের পর শারমিন আবারও ফিরছে আপনাদের কাছে, সে পর্যন্ত সঙ্গীত।
হে মায়াদেবী, এতদিনের সাধনার পর আজ আমি তোমার উপাসনাকারীদের একত্রিত করতে পেরেছি। তোমার অভিষেক আমার অমরত্বকে স্বীকৃতি দেবে। জাগো দেবী, জাগো।
হাজার বছরের এই নিদ্রা কি তোমার তপস্যায় ভঙ্গ হলো পুরোহিত?
ক্ষমা করুন হে দেবী, হারিয়ে যাওয়া পালঙ্কির মায়ানদের জাগাতে আর আমার সাম্রাজ্য পুনর্বিন্যাস করতে আপনার অভিষেকের কোনো বিকল্প ছিল না।
এ কি কেবল পালঙ্কির মায়ানদের জাগ্রত করবার জন্য, নাকি মহা অর্ঘ্য অমরত্বের লাভে আসায়?
না দেবী, আপনার পুনরুত্থানের জন্য যে বিশুদ্ধ আত্মা আর নিরেট দেহের দরকার ছিল সে এসেছে। এ আধুনিক সভ্যতা আমাদের প্রাচীন সভ্যতাকে কেবল ইতিহাসের এক বিভিন্ন অংশ ভাবে, কিন্তু সময় এসেছে আত্মপ্রকাশের, বিশ্বকে জানান দেবার। আমাদের আটকে থাকা সময় চক্রিকা শেষ হয়েছে, এবার আমাদের উত্থানের পালা, আর ওদের চিরপতনের।
হোক তাহলে উত্থান পুরোহিত, আসুক তবে জাগ্রত হবার দিন। কিন্তু এ অভিষেক কি উৎসর্গ করতে চাও, যাতে সময়ের চক্রিকা তার পুনর্যৌবন ফিরে পাবে?
আছে দেবী, আছে প্রাচীন মায়ানদের উৎসর্গ রীতি। সঙ্গমরত নরনারীর দ্বিখণ্ডিত মস্তক হতে মিশ্রিত লাল পানীয়।
দাও দাও আমার উপর ঢৌকন দাও, হাজার বছরের কৃষ্ণার্থে প্রাণে লোহিত কণিকার উৎসব হোক।
এই নিন দেবী, পান করুন লাল পানীয়।
কি প্রশান্তি! মহাজাগতিক সকল ক্ষমতার আস্বাদন যেন পাচ্ছি প্রতি বিন্দুতে। তোমার নিশ্চিত অমরত্ব তুমি শীঘ্রই পাবে পুরোহিত।
জয় হোক, জয় হোক দেবীর জয় হোক। উপাসনাকারীরা গণ মন্ত্র বাক্য পাঠ করো।
তোমার উত্থান হোক আমাদের জাগরণ, জয় হোক মায়াদেবী, জয় হোক। জয় হোক দেবীর জয় হোক, জয় হোক দেবীর জয় হোক।
কি হলো তোদের?
মায়াদেবীর উত্থানে আজ আমরা জাগ্রত। হাজার বছরের ঘোর কেটেছে, আসো দেবীর বন্দনা করি। এই সভ্যতার ধ্বংসে জাগুক মায়া দেবীর উৎকর্ষ।
কি হয়েছে তোদের? আমার কাছে আসবি না বলছি, তোদের সম্মোহন করা হয়েছে, তোদের দেহ রাস্তাটা ঢুকে গেছে। বের হয় আর ঘোর থেকে, আমাকে উদ্ধার করতে হবে, এখান থেকে বের হতে হবে, না হলে আমাদের বিপদ।
জয় হোক দেবী উৎসর্গ, দেবীর জন্য উৎসর্গ, উৎসর্গ দেবীর জন্য উৎসর্গ, উৎসর্গ দেবীর জন্য উৎসর্গ।
ওঠো তাতিয়ানা, ওঠো, এটা ঘুমাবার সময় নয়। তুমি সুরক্ষিত আছো তাতিয়ানা, পাতাল পুরীর কুঠুরিতে আছো। এখানে মায়াদেবীর সময় চক্রিকার অনুপ্রবেশ নেই, তাই তুমি নিরাপদ।
আপনি কি আমাকে তাতিয়ানা বলে ডাকছেন কেন?
তোমার আদি আত্মার নাম তাতিয়ানা, তানিশা কেবল তোমার দেহ।
কি বলছেন আপনি?
আমি যা বলছি তা যে সত্যি তা তুমি জানো তাকিয়ানা। মায়ানদের সভ্যতায় পালঙ্কিরা ছিল সবচেয়ে কীর্তিমান এবং সবচেয়ে দুর্ধর্ষ জাতি। ক্ষমতার লোভ আর রাজ্য জয়ের নেশা ওদের পেয়ে বসেছিল। নিঃসন্দেহে মায়ানদের চরম উৎকর্ষে ওদের অবদান অপরিসীম, কিন্তু ওদের লোভ ওদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই ওদের পরাস্ত করতে টনিসাস থেকে যে বাহিনী পাঠানো হয় তার নেত্রী ছিলেন তিনি, টনিসাসের সর্বকনিষ্ঠ রানী টাতিয়ানা।
এটা তো অসম্ভব।
তোমারই আধুনিক সভ্যতার খোলসে এসব কিছু অবিশ্বাস্য মনে হলেও তোমার আদি আত্মা জানে এটাই সত্যি।
কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন?
পাবে, অবশ্যই পাবে। তোমার বিশুদ্ধতম আদি আত্মার সাথে দেবী টনিসাস যখন মিলে যাবে তখন তুমি আমার দৃষ্টিতেই দেখতে পাবে। পালঙ্কিদের পুনর্জাগরণ থেকে রোধ করতে হবে, না হয় এ আধুনিক সভ্যতার ধ্বংস অনিবার্য।
তবে তাই হোক, আসুন আমার ভেতরে প্রবেশ করুন।
খ্রিস্টপূর্ব 200 থেকে 250 অব্দের কথা। টনিসাস মায়ানরা এক প্রকৃতি প্রেমী জাতি। ওদের বসবাস ছিল অরণ্যের অনেক গভীরে। প্রকৃতির পূজারী টনিসাসরা যেভাবে হোক রক্ষা করত সবুজ অরণ্য আর এর সম্পদকে। মায়ানদের মধ্যে পালাঙ্কি জাতিরা তখন ছিল উন্নতির শিখরে। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, স্থাপত্যের সব ক্ষেত্রেই ছিল তাদের শ্রেষ্ঠত্ব। কিন্তু তাদের লোভ আর সাম্রাজ্য বিস্তারের নেশা দানবের মতো পেয়ে বসে। মায়ানদের সাম্রাজ্যের একের পর এক রাজ্য তারা হামলা চালাতে থাকে। হত্যা, ধর্ষণ, ধ্বংসযজ্ঞ দিয়ে পালঙ্কি বাহিনী ত্রাসের সৃষ্টি করে। টনিসাস গহীন অরণ্য দুর্গমতম পাহাড়ি অঞ্চলে হওয়ায় সেখানে পালঙ্কিরা হামলা করতে পারছিল না। এর কারণে পালঙ্কি রাজা প্রকৃতির অপশক্তির উপাসনা শুরু করে। মায়াদেবের উপাসনাকারী পালঙ্কিরা আমাজনের গহীন অরণ্য আগুন দিয়ে একের পর এক পুড়িয়ে দেয়। টনিসাসদের অরণ্য দেবী টনিসাস প্রচন্ড আক্রোশে অভিশাপ দেয়, যার ফলে মাত্র 14 বছর বয়সে টনিসাসের রানী তাতিয়ানার হাতে পালঙ্কির পুরো সেনাদার পরাজিত হয়। দেবীর অভিশাপে পুরো শহরটা ভূগর্ভে চলে যায় এবং সবাই চলে যায় হাজার বছরের শীতল নিদ্রায়। পালঙ্কিদের রাজা অপশক্তির উপাসনা করায় এই সভ্যতাকে পুরোপুরি নিঃশেষ করা সম্ভব হয়নি। সময় চক্রের আবর্তে তাদের দেহ বিলীন হলেও তাদের আত্মা থেকে যায় জাগ্রত। ওরাই জেগে উঠেছে নবসভ্যতার নবদেহে জয়ন্ত হাইবেতে। তবে কি জেগে উঠবে সে অপশক্তি আরেকবার, নাকি লেখা হবে নতুন কোনো গল্প?
হে মায়ান অবতার অপদেবতা, তোমার দর্শন দাও। আমি দেবীকে জাগ্রত করেছি, দেবী মায়াকে। এবার আমার অমরত্ব আমাকে দাও। আমি সচল করেছি সময়বর্তিকা, নতুন জাগরণ হবে আমার মায়ানদের।
মূর্খ তুমি, এই জাগরণ কেবল তোমার মায়ান অপদেবতার, পুরো মায়া সভ্যতার নয়।
কে কে ওখানে?
হাজার বছরের শীতল নিদ্রা যার কারণে তাকে নিশ্চয়ই তোমার ভুলে যাবার কথা নয়। কি ভয়ের শীতল ধারা কি বয়ে যাচ্ছে শিরদার হতে পা পর্যন্ত রাজা পালমার?
চুপ চুপ কর তুমি। আমি পুরোহিত মায়া দেবীর উপাসনাকারী। আমি আবার জাগ্রত করবো পালঙ্কিদের। পুরো পৃথিবীতে হবে আমাদেরই রাজত্ব।
বিলীন হবে, প্রকৃতির এই নিয়ম আমরা ভঙ্গ করতে পারি না।
তোমার এই কথা শোনা এখন বৃথা দেবী। মহাযজ্ঞ শুরু হয়ে গেছে, জেগে উঠেছে সকল আদি আত্মা। বিশুদ্ধ আত্মার দেহে প্রবেশ করেছে মায়া দেবী। উৎসর্গের মাধ্যমে জেগে চলতে শুরু করেছে সময় চক্রিকা। উপাসনা হচ্ছে পালঙ্কিদের।
মানুষের হাজার বছর বেঁচে থাকা প্রকৃতির নিয়মের বাইরে, আর তুমি মায়ান পুরাণ হয়তো ভুলে গেছো রাজা পালমার। পুনর্বার জাগরণের চেষ্টা করলে তোমাদের চিরতরে ধ্বংসের কারণ হবে এক বিশুদ্ধতম আদি আত্মা। সে টনিসাসের মানুষ, মায়া দেবতার আশীর্বাদ পুষ্ট। দ্বিতীয়বারে ধ্বংস তোমাদের একেবারে নিঃশেষ করে দেবে।
পালঙ্কি আত্মারা আর কোন মানব দেহে অবস্থান করতে পারবে না, চিরতরে হারিয়ে যাবে কোটি নক্ষত্রের সমাধি ক্ষেত্রে।
কে সেই আদি আত্মা? মিথ্যা বলছো তুমি, এখানে সব পালঙ্কির আদি আত্মারা আছে, ভুল বলছো তোমরা।
আসবে, সে আসবে, আবির্ভাব হয়েছে তার, তোমাদের ধ্বংস অনিবার্য পালমার, অপেক্ষার প্রহর।
না 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 না, চলে যাব বলছি, বিশুদ্ধতম আদি আত্মা, তোমাকে বলিদানের সময় এসেছে, যেখানে থাকো খুঁজে বের করবই।
সহস্র রজনীর প্রতীক্ষার অবসানে আমি চাই তোমাদেরকে বর দিতে। বলো ভৃত্যগণ, কি বর চাই তোমাদের?
আপনার জাগরণ আমাদের বর হে দেবী, আপনার ইচ্ছাই আমাদের কামনা।
সময় চক্রিকা আমাদের সকল সৃষ্টি রহস্যের মূল উৎস, আমাদের সৃষ্টি সময় চক্রিকা থেকে। মহাবিশ্বের আদি হতে অন্ত সকল রহস্য আছে এই চক্রিকার মাঝে। সে চক্রিকার আবর্তনে ঘটছে বিশ্ব ব্রহ্মাণ্ড। আদি রহস্যে একটি ভীত আমাদের মায়া সভ্যতা। প্রকৃতি দেবী তৌনী চাষের অভিশাপে তোমাদের ধ্বংস আসে। হাজার বছরের শীতল নিদ্রার পর তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছ, সে এক অতি আনন্দের সংবাদ। যে কারণে তোমাদের সভ্যতা বিলুপ্ত হয়েছিল তা নিশ্চয়ই মনে আছে, আশা করি দ্বিতীয়বার এমন হবে না।
আপনার আদেশ শিরধার্য হে দেবী।
হে দেবী অধীশ্বরী, আপনার আগমন আমাদের পুনরায় সাম্রাজ্য বিস্তারের এক অমীয় সম্ভাবনা।
পুরোহিত, আমি কেবল অধিষ্ঠিত হয়েছি তোমার হাজার বছরের কঠোর ধ্যানে। যে অরণ্যের মাঝে আমার অবস্থান, আজ আধুনিক মানব সভ্যতা তাকে নিজেদের স্বার্থে উজাড় করছে, প্রযুক্তিকে ব্যবহার করে মানব বিধ্বংসী মহানাস্ত্র তৈরি করছে। নিশ্চিন্ন হয়ে যাচ্ছে নগরীর পর নগরী, এ আধুনিক সভ্যতা অপদেবতার অনুসারী।
যথার্থ বলেছেন হে দেবী, এ সভ্যতা অমানবিক, ওদের নিঃশেষ করার জন্যই আমাদের আগমন। সময়কে আটকে রাখার এই বিদ্যা আমরা পেয়েছি মহাবিশ্বের ওপারের মায়া সভ্যতার থেকে, যাকে এরা ভীম গ্রহের প্রাণী বা এলিয়েন বলে ডাকে। ওরা জানে না এরা ঈশ্বরের দূত। কোটি কোটি বছর আগে সময় চক্রিকার মূল কেন্দ্র থেকে এদের উৎপত্তি। চন্দ্রভ্রমণ আর মঙ্গল যাত্রায় মহাকাশ যান পাঠিয়ে নিজেদের উচ্চ স্তরের সভ্যতা ভাবার দাম্ভিকতা করেছে। ওরা জানে না উড়ন্ত গোলক বা স্পেসশিপ হচ্ছে মায়ান সভ্যতার মহাজাগতিক শক্তির আত্মপ্রকাশ। নিজেদের শক্তি প্রদর্শনের সময় এসেছে হে মায়া দেবী।
সঠিক বলেছো হে পুরোহিত,
কিন্তু দেবী তার পূর্বে মহাযজ্ঞের জন্য আমার অমরত্ব প্রাপ্তি আবশ্যক।
সেজন্য আমার দুজন কুমারী কন্যার ভ্রূণের লোহিত কণিকা পান করতে হবে।
সকল কিছু প্রস্তুত হে দেবী, আপনার সামনে হাজির করছি এক্ষুনি দুজন কুমারী তরুণী, যারা স্ব ইচ্ছায় বলি হতে প্রস্তুত হয়েছে। আমি নিজ হাতে ওদের বলিদান করব। দাসীগণকে প্রস্তুত করা হোক।
উৎসর্গিত হও দেবীর আড়ম্বরে হে মানব সত্তা, স্বর্গে হোক তোমার আবাস, চির শান্তির নিদ্রা। উৎসর্গিত হও দেবীর আড়ম্বরে হে মানব সত্তা, স্বর্গে হোক তোমার আবাস, চির শান্তির নিদ্রা। উৎসর্গিত হও দেবীর আড়ম্বরে হে মানব সত্তা, স্বর্গে হোক তোমার আবাস, চির শান্তির নিদ্রা।
উৎসর্গিত হও তবে দেবীর উদ্দেশ্যে।
তাজা মানব দেহের রক্ত, কন্যার ফুল, সুন্দর লোহিত কণিকা।
এই নিন দেবী আপনার অর্ঘ।
কি প্রশান্তি!
হে দেবী আমার অমরত্ব,
এই নাও পান করা আমার ঠোঁট স্পর্শ করা লোহিত কণিকা, পেয়ে যাবে চির অমরত্ব।
প্রণাম দেবী, প্রণাম।
সুমন, সাব্বির, কিরে তোরা শুনতে পাচ্ছিস না?
মায়া দেবীর জয় হোক।
ওদের খোর কি করে কাটায়, ওদের ভেতরে আদি আত্মার বিনাশ কিভাবে করেছে?
শুদ্ধতম আদি আত্মাকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন পুরোহিত, তাকে দিয়েই করা হবে মহাযজ্ঞের মহাবলী, তা না হলে মায়া সভ্যতার পুনঃ অভিষেক সম্ভব নয়।
তাতিয়ানা, এই মুখ্যম সময় এই বিষ তীর ওদের কপালে ছুঁড়ে মারো, ওদের শীতল নিদ্রায় পাঠাতে হবে।
আমার কাছে কোনো পিন নেই।
তাতিয়ানা, তোমার সম্মুখের লম্বা পাথরের দেয়ালের লাল গোলকের দিকে দৃষ্টি নিবদ্ধ কর। এই লালের ভেতরে ডুবে যাও হাজার বছরের সহস্র শতকের অরণ্যে ঘেরা মায়া রাজ্যে। দেখো, সুউচ্চ ঝর্ণার ধারে বসে তুমি মায়ান বাঁশি বাজাচ্ছ, দূর থেকে একটা ছোট্ট মেয়ের চিৎকার শুনতে পাবে, সাথে সাথে তোমার তীক্ষ্ণ দৃষ্টি চলে যাবে সেখানে। একটা বিশাল আকারের বেবুন এগিয়ে যাচ্ছে মেয়েটার দিকে, ওকে না থামালে পিছনে থাকা পিছলে ঝিরি পথে পা পিছলে জলপ্রপাতের অতলে হারিয়ে যাবে মেয়েটা। তুমি সাথে সাথে কোমরে থাকা বিষ্টিটা বের করবে, এবার তাক করে ছুঁড়ে মারো ওই বেবুন তার দিকে। আঘাত করেছে, কিন্তু মহাযজ্ঞ রোধ করতে আমাদের সময় চক্রিকার মায়া কুঠুরি চিরতরে বন্ধ করে দিতে হবে। সেটা সম্ভব যদি মায়া দেবীকে রুদ্র মূর্তি ধারণ করিয়ে তার চোখ থেকে নির্গত অগ্নি ভস্য কুঠুরির দুয়ারে নিক্ষেপ করা যায়। দেবী মায়াকে কি করে রুদ্র মূর্তি ধারণ করানো যায়? রাজা পালমারের আদি আত্মা হাজার বছর ধরে মায়ান অপদেবতার উপাসনা করছে, তার আসল উদ্দেশ্য মায়া দেবীর অভিষেক নয়, অমরত্ব অর্জন। সে ছল করেছে তার সাথে, কারণ তাকে অমরত্ব কেবল মায়া দেবী দিতে পারে। সে মায়া দেবীর সামনে পুরোহিত রূপে দেখা দিয়েছে, কিন্তু মায়া দেবী জানেন না পালমার আসলে মায়া অপদেবতার উপাসক। সে মায়ান সভ্যতা পুরোপুরি ধ্বংসের কারণ। প্রাচীন সভ্যতায় যত ধ্বংস বিগ্রহ হয়েছিল তাদের অন্যতম অপদেবতাদের মধ্যে সে একজন। সে দেবী মায়ার পিতা মহাদেবতা কারসুলের হত্যাকারী।
এই তথ্য কি করে মায়া দেবীর কাছে পৌঁছানো যায়?
সম্ভব মায়া ধ্যানের মাধ্যমে। তুমি মায়া দেবীর সাথে টেলিপ্যাথির মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারো। চলো, সময় খুব বেশি বাকি নেই, আমরা এক্ষুনি ধ্যানে বসে পড়ি। এ গোপন মায়া কুঠুরির খবর এদের শীতল নিদ্রায় পাঠানোর সাথে সাথেই রাজা পালমারের কাছে চলে গেছে, তাই বেশি কালক্ষেপণ করা যাবে না রানী তাতিয়ানা।
যথা আজ্ঞা হে দেবী।
কুয়াশা,
দ্বিতীয় পর্ব শুনলে অদ্ভুত অপশক্তি, অপশক্তির কাহিনী আমরা শুনছি, যে অপশক্তি ঘিরে আছে পুরো হাইওয়েকে ঘিরে, আর সবকিছুরই একটা শেষ আছে, সব রহস্যের সমাধান আছে। আসুন না দেখি শেষ পর্বে রহস্যের সমাধান হয় কিনা, নাকি রহস্য রহস্যই থেকে যায়। চলুন তাহলে শুনবো শেষ পর্ব গল্পে। আর আপনাদের সাথে আছে আজ শর্মিং, কুয়াশায় আর সূচি দেবী, রেডিও 89.2 FM। হে অমরত্বের দেবী, তোমার জন্য আমার কাছে কিছু বার্তা ছিল, শুনতে পাচ্ছ?
এ কণ্ঠকার, এ তো পালঙ্কিদের কোনো আদি আত্মা নয়, এ যে অরণ্য দেবীর শীতল স্পর্শের মতো কোনো বিশুদ্ধ আদি মানবী সৌরভ।
আমি তাতিয়ানা, টোনিসাসের বাসিন্দা।
তুমি কি টোনিসাসের রানী তাতিয়ানা?
হ্যাঁ দেবী।
তুমি কি পালঙ্কিদের পুনরুত্থানের মহাযজ্ঞ ভণ্ড করতে এসেছো?
দেবী, 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 আমি পুরোহিত রূপী রাজা পালনের সত্য উন্মোচন করতে এসেছি।
কি বলতে চাও তুমি? পুরোহিত আমার উপাসক,
হাজার বছরের সিদ্ধির পর সে আমাকে জাগ্রত করেছে। সে কেবল অমরত্ব পাবার জন্যই আপনাকে জাগ্রত করেছে, এর কি প্রমাণ আছে তোমার কাছে? পালান মায়া অপদেবতার উপাসক, যে তোমার পিতা মহাদেবতা কার্সুলের হত্যাকারী।
না, এ হতে পারে না।
এটাই সত্য হে দেবী। আপনাকে মায়া জালে আটকে অপদেবতার অভিষেক হবে। এ আধুনিক সভ্যতাকে ধ্বংস করে মায়া সভ্যতার বিকাশ করবে। প্রকৃতির নিয়মকে ভেঙে ফেলে সময় চক্রিকাকে নিজের আয়ত্তে নেবে। পৃথিবীতে আর কোনো জাতির আগমন হবে না, হাজার বছর বেঁচে থাকবে এরা।
আমি রাজ্য অধিষ্ঠার আদেশ দিয়েছি, কিন্তু কাউকে ধ্বংসের নয়। হাজার বছর কেবল দেবতারাই বেঁচে থাকে, অমর হয়, কিন্তু কোনো মানবকুল নয়।
আপনাকে ছল করা হচ্ছে দেবী।
হে মায়া গোলক, আমার পিতার হত্যাকারীর প্রতিচ্ছবি দেখাও।
এ কি, এ তো আলখেল্লাধারী পালঙ্কি রাজা পালান। ওর হস্তে মায়া উপদেবতা লুসানের মরণাচ্ছ। তাহলে পালান মহাদেবতার হত্যাকারী? এ মুখ তো আমার চেনা। পুরোহিত, ছদ্মবেশী, ছলনাকারী, তোর ধ্বংস নিশ্চিত। নরকে যাবি তুই, নরকে। প্রধানিত দেবীর চোখ থেকে আগুনের হালকা বের হচ্ছিল। দেবীর কক্ষে রাখা একটি মায়া পুরাণ তাতে পুড়ে যায়। তারই ভস্য তাঁতিয়ারা নিয়ে এলো মায়া কুঠুরিকে চিরতরে বন্ধ করে দেবার জন্য। কিন্তু গুপ্ত পাতার পুরী থেকে বের হয়ে তাঁতিয়ারা কি পারবে সাব্বির সুমন সহ সকলকে মুক্ত করতে? মায়া সভ্যতার এই ভয়ঙ্কর উত্থান কি তার পক্ষে রোধ করা সম্ভব হবে? সে উত্তর জানা যাবে একদম গল্পের শেষে।
জেগে ওঠো অপদেবতা, অগ্নিকুণ্ডে আত্মহুতি দেবার জন্য এনেছি আধুনিক সভ্যতার এই মানব সন্তানদের। জাগো, জাগো।
থামো পুরোহিত, তোমার ছলনা ধরা পড়ে গেছে।
এ কি বলছেন দেবী?
এটাই সত্যি, তুমি মহাদেবতা কার্সুলের হত্যাকারী, আমি জেনে গেছি।
জেনেই যখন গেছো দেবী, তবে শোনো, আমি পালঙ্কির রাজা পালান, নরকের অপদেবতা লুসান আমার প্রভু। এই অমরত্ব আমায় অর্ধেক দেবতায় পরিণত করেছে। এখন আমার কোন আমি অমর। এই পৃথিবীতে অন্ধকারের রাজত্বের গোড়াপত্তন করতে প্রভু লুসানের বিশুদ্ধ রাজবংশীয় রক্তের প্রয়োজন ছিল। আমি একটার পর একটা রাজ্য জয় করে সে কৃতিত্ব দেখিয়েছি, লুসানের বিশ্বস্ত হয়েছি। আমরা অন্ধকার দিয়ে পুরো বিশ্ব অধিগ্রহের দ্বার বাঁধতে ছিলাম। টনিসাস ছিল একমাত্র সাম্রাজ্য। দেবী টনিসাসের অভিশাপ সব শেষ করে দেয়। এবার সে সুযোগ দেব না। আমার হাজার বছরের প্রতীক্ষা ব্যর্থ হবে না।
নরকের অগ্নি নিক্ষেপিত হবে এখন তোমার মহাযজ্ঞে রাজা পালান।
সে শক্তি তোমার নেই দেবী মায়া। তুমি আমার হাজার বছরের সাধনায় জাগ্রত অবয়ব, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আর ধীরে ধীরে তোমার অবয়ব ধুলোর মতো বাতাসে মিলিয়ে যাবে। তোমার ধ্বংস দেখার আনন্দে আমি অনুভব করব আমার আজীবন বেঁচে থাকবার উৎসব। আর অন্ধকার পুরে অপদেবতা লুসানের
অরণ্যদেবী, হে মায়া দেবতা, রক্ষা করো আমার ক্ষমতাকে, সঞ্চালিত করো তোমার ক্ষমতায়।
শুভ শক্তির পতন হয়েছে, মঙ্গল অপশক্তি জাগ্রত হয়েছে। এ সবুজ পৃথিবীর সব অরণ্য পরিণত হবে আগ্নেয়গিরিতে, কেবল কাঁচামূল বৃক্ষে যাবে সব। হবে অন্ধকারের উপাসনা, পুরো পৃথিবীর কেবল একজনই অধিকর্তা অপদেবতা লুসান।
সভ্যতার আদি সৃষ্টি লগ্ন থেকে দেবতা অপদেবতা শুভ অশুভ এই মুদ্রার দুই পিঠের মতো ওতপ্রোত ভাবে জড়িত। যেখানে অন্ধকারের বিকাশ হয়েছে সেখানে আলো এসে তাকে দূর করেছে। সব অপশক্তিকে বিনাশ করতে শুভ শক্তির আগমন আদিবাসী সাঁওতালদের এক ধরনের অপদেবতার নাম হচ্ছে গাদ্রবঙ্গা। অনেক সাঁওতাল যারা গাদ্রবঙ্গের পুজো করে থাকে, এই দেবতার প্রতিবিম্ব বলা হয়ে থাকে বিশেষ এক ধরনের পুতুলকে। পুতুলগুলো সাইজে 2-3 ফিটের বেশি হয় না। তাদের চেহারা ছোট বাচ্চাদের মতো। ওরা বিভিন্ন সাঁওতাল পরিবারে পালিত হয়ে থাকে। অনেক সাঁওতালের বিশ্বাস এই দেবতারা তাদের ধন দৌলত বাড়িয়ে দেবে ও এ কারণে ওদেরকে তারা লালন পালন আর পুজো দেয়। অতীতে নাকি যারা এই সমস্ত দেবতাদের পালন করেছে তারাই অনেক ধনী হয়েছে।
ক্ষমা করো হে সময় অবতার, এ প্রকৃতির মঙ্গল বার্তাকে আমি রক্ষা করতে পারলাম না, গ্রাস হয়ে যাচ্ছে সব পাতাল পুরীতে।
আমি অধীশ্বর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি অধিকর্তা। দেখি সব মরছে কেন।
পালমার, মায়া পুরাণের শেষ অনুচ্ছেদে যা লেখা তুমি তা পাঠ কর। বিশুদ্ধতম আদি আত্মার হাতে দুষ্টের বিনাশ হবে, কালো গহ্বরে চিরতরে আটকে যাবে সময় চক্রটা।
না না না, দেবী সে আর সম্ভব নয়। দেবী মায়া নিঃশেষ হয়ে যাবে, এক্ষুনি এক্ষুনি মিলিয়ে যাবে।
বিশুদ্ধতম আত্মা যার দেহে সে কখনোই নিঃশেষ হতে পারে না। না পারে
তোমার ধ্বংস অনিবার্য দুর্দান, এ পৃথিবীর নিয়মকে ভঙ্গ করবার অপরাধে তুমি চলে যাবে কোটি নক্ষত্রের সমাধি ক্ষেত্রে।
কোন সভ্যতার অবস্থানে বিশ্ব ব্রহ্মাণ্ডে সহস্র বছরের বেশি হতে পারে না, লুপ্ত সভ্যতা আবার জাগ্রত হতে পারে না, সময় চক্রিকা বিপরীত দিকে চলতে পারে না। তুমি লঙ্ঘন করেছো এই প্রকৃতির আদি শক্তিকে, তুমি অবমাননা করেছো সৃষ্টির বিকাশকারী নারী শক্তিকে, তুমি রুখে দিয়েছো সভ্যতার অগ্রযাত্রাকে।
নেই ক্ষমা তোমার, নিঃশেষ হও তুমি।
কি নিক্ষেপ করলে তুমি তুমি সময় চক্রিকার দিকে?
এই নাও দেবীর ভস্ম, এই সময় চক্রিকা চিরতরে বন্ধ হয়ে গেল, মায়া কুঠুরির দুয়ার বন্ধ হল। এবার তোমার হাজার বছরের রক্ত মাংসের এই কাঠামো গোলে গোলে পড়বে, নরকের কিচড়া খুবলে খুবলে খাবে তোমার বিষাক্ত দেহ।
রমা, রমা মা শুনতে পাচ্ছিস?
সাব্বির, সুমন তোমার ঠিক আছো তো?
স্যার, দেয়ার ইজ এ ব্যাড নিউজ। তানিশা সহ ঢাকা থেকে আসা এক কাপল আর দুই মেয়ের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। 48 ঘন্টা সার্চ অলরেডি পার হয়ে গেছে।
মেয়েটার বাবা মাকে আমি কি জবাব দেব? প্লিজ ওকে খুঁজে বের করো, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
তুমি ওদের নিয়ে মেডিকেলে যাও রোকেয়া।
জি, ওদের মেডিকেল ইভ্যাকুয়েশন ইমিডিয়েটলি করতে হবে। প্লিজ ম্যাডাম আসুন, আমরা বাকিদের খুঁজে বের করার বেস্ট ট্রাই করব। স্যার, আমি স্পেশাল ফোর্সকে অর্ডার দিয়েছি, উইল গেট হিম, ডোন্ট ওয়ারি।
প্রকৃতির কাছে কিছু চাইলে তার বিনিময়ে কিছু দিতে হয়। আদান প্রদানের এই প্রথা আমাদের পূর্বপুরুষরা করে আসছে আদি অন্ধকাল ধরে। যে বিশ্বাস আমরা প্রার্থনা করি তার সৃষ্টি অদূর মহাকাশের কোনো নক্ষত্র রাশি থেকে নাকি প্রকৃতির কোনো অসীম শক্তি থেকে, অমীমাংসিত রহস্য ব্যাখ্যাতীত ভাবেই থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে, সভ্যতা থেকে সভ্যতায়। প্রকৃতি তাই আদি শক্তির বিনাশ করল, বিনিময়ে রেখে দিল বিশুদ্ধ আদি আত্মা তাতিয়ানাকে। সভ্যতা রক্ষাকর্তা প্রকৃতি নিজেই, আর এই ধারা চলবে অনন্তকাল ব্যাপী। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যার নাম হাইওয়ে গোস্ট। লিখেছেন নাদিয়া ইসলাম মিতুল, নাট্যাংশ পরিচালনা ছিলেন প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিব এই গল্পে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো, রোকেয়ার চরিত্রে অভিনয় করেছে তমাল, জহিরের চরিত্র লোবান, রমার চরিত্রে জাসিয়া, তানিশা বা তাতিয়ানার
চরিত্রে সে নীলা তানভীরের চরিত্রে শুদ্ধ, সাব্বিরের চরিত্রে নীরব, সুমনের চরিত্রে রিফাত, মায়াদেবী হয়েছেন প্রিয়ন্তি, দেবী তানিসাসের চরিত্রে নিতুল এবং পুরোহিতের চরিত্রে অভিনয় করেছেন রেহান। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আর আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাচ্ছি কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসি সঙ্গেই থাকবে। সবাইকে শুভ রাত্রি।
Exclusively on FusionBD.com.